এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরা 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz। আজ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এসেছি আমি শিরিন আহমেদ। আজকে আমি আমার ভীষণ প্রিয় এক লেখিকার সম্বন্ধে বলতে এসেছি। তিনি শুধু আমারই নয়, বহু শতজনের কাছের মানুষ হয়ে উঠেছিলেন খুবই স্বল্প সময়ের মাঝে। তিনি সুচিত্রা ভট্টাচার্য। বাংলা সাহিত্যের জগতে সুচিত্রা ভট্টাচার্যের আগমন এবং তিরোধান এক ধূমকেতুরই মতো। 70 দশকের শেষের দিকে ছোট গল্প এবং কিশোর সাহিত্য দিয়ে তার যাত্রা শুরু হয় এবং 90 দশকের সৃষ্টিগুলো তাকে নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে। সুচিত্রা ভট্টাচার্য তার চারপাশের জীবন, মানবিক সম্পর্কের টানাপোড়েন, মূল্যবোধের ভাঙন, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে সহজ জটিল নির্ভরতা গভীরভাবে উপলব্ধি করেছেন এবং তার রচনার পরতে পরতে ফুটে উঠেছে জীবনের এই বিচিত্রতা। তাঁর ভাঙনকাল গল্পের চরিত্র অনুরাধা ও চন্দনের সেই মূল্যবোধ ও নৈতিকতার অবক্ষয়ের চিত্রই পরিস্ফুট হয়ে উঠেছে। তাঁদের এই অধঃপতনের ছায়া পড়ে একমাত্র ছেলের ওপর, যে হয়ে যায় দিশাহারা। আমরা এও দেখতে পাই সেই ডুবতে যাওয়া মানুষগুলোই আবার ভেসে ওঠে, সাহস করে জীবনের পথে চলার সংকল্প বেঁধে নেয়। সুচিত্রা ভট্টাচার্য এখানে মানুষের মধ্যে লুকিয়ে থাকা সততা এবং সংকল্পকেও মূল্য দিয়েছেন। বিষণ্ন জ্যোৎস্নায় ডুবে আছে চরাচর, চাঁদ এখন অস্তগামী, এবার নিকষ আঁধারে তলিয়ে যাবে পৃথিবী, তারপর আলো ফুটবে ধীরে, অতি ধীরে, দিনরাত্রির সন্ধিক্ষণ। এখন ওষুধ খেয়ে জ্বর নেমেছে রাজার, অনুরাধা থার্মোমিটার দেখল 101। রাজা ঘুমোচ্ছে, প্রতিভা চলে গেছেন তার ঘরে। দীর্ঘক্ষণ পর অনুরাধা ছেলেকে ছেড়ে বাইরের ঘরে এসে বসল। সামনের সোফায় আধশোয়া চন্দনের চোখেও তন্দ্রার ঘোর। অনুরাধার শব্দ পেয়ে চমকে উঠে বসল সে, তার পরনে এখনো কালকের প্যান্ট শার্ট। চন্দন কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে রইল অনুরাধার দিকে। অনুরাধা মুখ ঘুরিয়ে নিল। চন্দন নিচুস্বরে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। শুনিও না শোনার ভান করল অনুরাধা। কি ঠিক হয়ে যাবে? রাজা আবার শ্রদ্ধা করবে বাবা মাকে? অনুরাধা চন্দনের সম্পর্কে ফিরে আসবে পুরনো বিশ্বাস? চন্দন নতমুখে বলল, আমার কথা শোনো অনু, সব ঠিক হয়ে যাবে, সময় সবই ভুলিয়ে দেয়। অনুরাধা এতটুকু সান্ত্বনা পেল না। কত দিন, কত মাস, কত বছর সময় লাগে এমন গ্লানি মুছতে? জানি আমাকে তুমি ক্ষমা করতে পারছ না, কিন্তু আমি কি নিয়ে বাঁচব অনু? শুধু ঘেন্না। চন্দন বড় করে শ্বাস ফেলল। আমার যা কিছু ভালো, যা কিছু মন্দ, সবই তো তোমার জন্যে, তোমার জন্য, রাজার জন্য। অনুরাধা খড় চোখে তাকাল। আমাদের কথা ভেবেই কি তুমি মেয়ে মানুষের ঘরে যাও? চন্দন সঙ্গে সঙ্গে উত্তর দিল না, চুপ করে বসে রইল। তারপর ঘর ঘরে গলায় বলল, কি করে তোমাকে বোঝাই এখন, দোষ তো দোষই, কিন্তু ভেবে দেখো এত চাওয়া আমাদের, সবে কি আমার একার? তুমি তোমার আকাঙ্ক্ষা নিয়ে একদিকে ছুটেছ, আমি আমার কামনা নিয়ে আরেকদিকে, এই আকাঙ্ক্ষা, এই কামনা বাসনা, এর কি কোনো নিবৃত্তি আছে অনু? চন্দনের স্বর হাহাকার হয়ে মিশে গেল বাতাসে, ঘুরে ঘুরে গোটা বাড়ি মথিত করছে। বন্ধ জানালা ভেদ করে সামনের উঁচু ফ্ল্যাট বাড়ি টপকে ছড়িয়ে গেল দিক দিগন্তরে। অনুরাধার চোখে সহসা জলে ভরে ওঠে। সে তো প্রথম দিনেই বুঝেছিল চন্দন মিথ্যে কথা বলছে। তখন কেন সত্যের গভীরে যেতে চায়নি সে? উট পাখির মতো বালিতেই মুখ গুঁজে বালির ঝড় থেকে বাঁচতে চেয়েছিল। মিথ্যের আবরণটুকু টিকে থাকলে যদি দিন যাপন মসৃণ হয়, তবে কেন মিছিমিছি সত্যের খোঁজ নিতে চাই? তাকে হয় সত্য বড় নিষ্ঠুর কষায়। চন্দন অনুরাধার অল্প কাছে এলো। তুমি দেখো, রাজার কেরিয়ারে আমি দাগ পড়তে দেব না। সাত্তুকির সঙ্গে কথা বলে এসেছি, সব ম্যানেজ হয়ে যাবে, রাজার বছরটা আমি বাঁচাবই। এত দুঃখে অনুরাধার হাসি পেল। এখনো ম্যানেজ? রাজার বছর বাঁচাবে চন্দন, রাজা কি বাঁচবে? অনুরাধা মুখ তুলল, না, তুমি আর সাত্তুকের কাছে যাবে না। রাজা অন্যায় কাজ করেছে, রাজা শাস্তি পাক। শ্রান্ত চন্দন প্রায় ডুকরে উঠল। কি বলছো তুমি, তার মানে জানো? রাজার জীবনটাই হয়তো। ক্ষণিকের জন্য অনুরাধার চিত্ত দুলে উঠেছে, পর মুহূর্তেই অচঞ্চল। ভুল করছো তুমি, শাস্তি শুধু রাজার নয়, আমাদেরও, এটাই আমাদের প্রাপ্য। আকাশে আলো ফুটেছে, পৃথিবীতে তবু কালো ধোঁয়ার আবরণ। শহরের বাতাস ভরে গেছে দূষিত বাষ্পে, ঘন ধোঁয়ায় নিচের বাড়ি ঘর পথঘাট সব গাঢ় তমসায় আচ্ছন্ন। ধোঁয়ার আস্তরণ ভেদ করে কোনো গৃহকেই আর পৃথক করা যায় না এই সময়। অনুরাধা ভোর দেখছিল, কালো ধোঁয়াময় ভোর।
একলা পথে নিবেছে মোর বাদি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে এবার, ঝড়কে পেলে সাথী যেতে যেতে, একলা পথে নিবেছে মোর বাদি যেতে যেতে, একলা পথে। আকাশ কোণে সব বনেতে কানে কানে উঠে হেসে, আকাশ কোণে সব বনেতে কানে কানে উঠে হেসে, প্রলয় আমার কেটে বেতে করছে মাতামাতি যেতে যেতে, একলা পথে নিবেছে মোর বাদি যেতে যেতে, একলা পথে। যে পদিয়ে যেতে ছিলে ভুলিয়ে দিল তারে, আবার কোথা ছুটে হবে গভীর অন্ধকারে, যে পদিয়ে যেতে ছিলে ভুলিয়ে দিল তারে, আবার কোথা ছুটে হবে গভীর অন্ধকারে, বুঝিবা এই বজ্র রবে নূতন পথে বাতা কবে, বুঝিবা এই বজ্র রবে নূতন পথে বাতা কবে, বন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি যেতে যেতে, একলা পথে নিবেছে মোর বাদি যেতে যেতে, একলা পথে। রাতে।
মন ভারী আজব বস্তু, একবার যদি বেঁকে বসে তাকে কে সিধে করা ভীষণ কঠিন। সেদিন অমন বিশ্রী ঝগড়ার পর এতবার তো সরি বলল নীলাঞ্জন, তবুও সুস্মিতার মন শান্ত হল কই। হ্যাঁ, সুস্মিতা স্বীকার করে সেও একটা বড় ভুল করেছে। ঝোঁকের মাথায় সাত তাড়াতাড়ি টিভি কেনা ঠিক হয়নি, কাজটা একটু রইয়ে সইয়ে করা উচিত ছিল। নীলাঞ্জনের মতো সেন্টিমেন্টাল ছেলের পক্ষে ব্যাপারটা হজম করা সত্যি মুশকিল। আর রেগে গেলে নীলাঞ্জনের কোনো জ্ঞান থাকে না, এটাও তো সুস্মিতার জানা। তবু একটা কাঁটা যেন খচখচ করতেই থাকে। ঘটনাটা থেকে একটা বিষয় তো একদম স্পষ্ট, বাবার আগমনটা নীলাঞ্জন মোটেই ভালো মনে নেয়নি একটি দিনের তরেও। ভাবনাটা এলেই সুস্মিতার বুকটা চিন চিন করে। বাবাকে কাছে নিয়ে এসে সে কেলোটা কি, সংসারের একটা সূক্ষ্ম চির। কাকা কাকিমা, বিল্টুর চাপা ক্ষোভ, সুস্মিতার সঙ্গে হয়তো সম্পর্ক খারাপ করেনি তারা, আসা যাওয়াও কমায়নি, তবু হঠাৎ হঠাৎ এক আধটা কথায় অখুশি হয়ে ওঠে বইকি। সুস্মিতার বাবার কাছেও তো নীলাঞ্জনের মনোভাব পুরোপুরি গোপন রইল না। সংসার তো একটা জিগেইছে, নইলে পরদিনই কেন জিজ্ঞেস করবে, হ্যাঁ রে মিতু, কালকে নীলাঞ্জনের সাথে ঝগড়া করেছিস আমাকে নিয়ে? সুস্মিতা হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু বাবার মন থেকে ধোঁয়াশাকে গুছেছে। মনুতোষ যদি নীলাঞ্জন সম্পর্কে খারাপ ধারণা করে, সুস্মিতার ভালো লাগবে কি? তবে এটাও ঠিক, নীলাঞ্জন এখন সাধ্যমতো তাপ্পে মারার চেষ্টা করছে, শ্বশুরের ঘরে গিয়ে কথা বলে, সকালে তাকে ব্রেকফাস্টের টেবিলে ডেকে আনে, পরশু তো শ্বশুরের জন্য ইয়া এক পাকা পেঁপে নিয়ে হাজির। চেনে টেনে না তো মিষ্টি ছিল না তেমন, তবু জামাই এনেছে বলে হাসি মুখ করে খেল শ্বশুরমশাই। কিন্তু ওই দৃশ্য দেখেও সুস্মিতা বিগলিত হতে পারল কই। কি যে এক জটিল বিক্রিয়া ঘটে গেছে হৃদয়ে, সর্বদাই মনে হয় নীলাঞ্জনের কোনো কাজেই অন্তরের ছোঁয়া নেই, গোটাটাই ভান। এমন একটি ধারণা বদ্ধমূল হয়ে গেলে মনে শান্তি থাকে কি? মনের গভীরে ডুব দেওয়া এবং তার চিত্র ফুটিয়ে তোলার ক্ষমতা ছিল সুচিত্রা ভট্টাচার্যের অন্যতম ক্ষমতা। এই শক্তির উৎস ছিল তার গভীর পর্যবেক্ষণ ক্ষমতা, তার সহানুভূতিশীল অনুভবী মনের গভীরতা এবং সম্ভবত তার নিজের জীবনের অভিজ্ঞতা। তার রচনায় নারী চরিত্রগুলোর প্রতি সংবেদনশীলতা ফুটে উঠলেও পুরুষের চরিত্রগুলোকেও তিনি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কাটাছিড়া করেছেন। সময়ের সাথে সাথে কাছের মানুষগুলোই কিভাবে হয়ে ওঠে অপরিচিত আত্মসুখে মগ্ন, একাকিত্বে ভরে ওঠে জীবন মন। সুচিত্রা ভট্টাচার্য যেমন বিশ্লেষণ করেছেন, আবার এও তিনি বুঝিয়েছেন এই পরিস্থিতির সমাধান নিজেদেরই করতে হবে। সেজন্য আমরা দেখতে পাই হেমন্তের পাখির অদিতি সংসার স্বামীপুত্রদের দেখাশোনার মাঝেও কিভাবে একা হয়ে যায় জীবনে এবং মনস্তত্ত্বে। অন্যমনস্কভাবে সোফাগুলো ঝাড়ছিল অদিতি। মলিনার মা যত্ন করেই ঝাড়াঝুড়ি করে, তবু যেন অদিতির তৃপ্তি হয় না। ক্যাবিনেটের গায়ে, সেন্টার টেবিলে, টিভির কাছে, সর্বত্রই অদৃশ্য ধুলেওর কণা দেখতে পায় অদিতি। এগুলোই কি সংসারের মায়া? কিছুক্ষণ অদিতি ঝুম হয়ে বসে রইল সোফায়, কি ভেবে উঠে টিভিটা চালিয়ে দিল, আবার বসল। একা একা টিভি দেখতেও ভালো লাগে না অদিতির। পর্দায় চলমান ছবি ভেসে উঠছে, কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ গান গাইছে, কেউ ভালোবাসছে কাউকে, কেউ কাউকে মেরে ফেলছে, আর অদিতি একা একা বোকার মতো বসে বসে দেখছে তাদের। সবই কেমন অলীক লাগে অদিতির। পর্দার মানুষগুলোর সঙ্গে কিছুতেই ঠিকঠাক সংযোগ ঘটে না তার, যেন মনে হয় পুতুলের নড়াচড়া দেখছে সেও এক পুতুল। কেউ যদি পাশে বসে অদিতির সঙ্গে দৃশ্যটার রস ভাগাভাগি না করল, তবে সেই দৃশ্য দেখতে অদিতির কিসের আনন্দ? পাপাই তাতাই ক্রিকেট টেনিস চালিয়ে রাখলেও অদিতি সারাদিন বসে দেখতে পারে, কিন্তু একা একা? দু তিন বছর আগেও অদিতির দুপুরটা অনেক অন্যরকম ছিল। মাধ্যমিকের আগে পর্যন্ত তাতাইয়ের ছিল মর্নিং স্কুল, সারা দুপুরই তখন গমগম করতে বাড়ি। এই তাতাই দরাম করে বাথরুমের দরজা বন্ধ করল, এই গান গাইছে গলা ছেড়ে, একবার ফুল ভলিউমের টিভি চালিয়ে দিল, একবার টেপ, সঙ্গে অনবরত হাঁক ডাক, মা আমার ব্রায়ান অ্যাডামসের ক্যাসেটটা কোথায় গেল, মা দাদা আজ আমার টি শার্ট পরে বেরিয়েছে তুমি দেখতে পাওনি, মা ফ্রিজে দেখছি একটা কোল্ড ড্রিঙ্কস আছে খাবো, তুর ছাই ওয়াকম্যানটা কোথায় রাখলাম, ও মা খুঁজে দাও না, মা মা মা, অস্থির অস্থির লাগত অদিতির। আবার এই অদিতির জীবনে এল হেমেন মামা। এক দিশারি হয়ে অদিতির একাকিত্বের মাঝে ডুবতে ডুবতে ভেসে ওঠার নতুন দিগন্ত দেখানোর সুযোগ করে দিলেন তিনি। অদিতি আবার লিখতে শুরু করল এবং প্রশংসাও করতে শুরু করল, কিন্তু জীবনের সংঘাত, প্রিয়জনেদের বিদ্রুপ, কটাক্ষের সাথে সাথে জুচতে জুচতে একসময় সেও ক্লান্ত হয়ে ওঠে, হাল প্রায় ছেড়েই দিচ্ছিল। সেই ছেড়ে দিতে গিয়েও আবার ফিরে দাঁড়ায় নিজ আত্মপ্রত্যয়ে। এই ছবিটির সঙ্গে লেখিকার নিজের জীবনের ঘটনাবলীরও প্রতিচ্ছবি আমরা দেখতে পাই।
আইনি তো আ
অমিত্রা ভট্টাচার্যকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল তার কাছের মানুষ উপন্যাসটি। 1995 থেকে 1997 সাল পর্যন্ত এই উপন্যাসটি দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এর প্রতিটি চরিত্রের সাথে পাঠকের এক আত্মিক যোগাযোগের সৃষ্টি হয় এবং তার রচনাগুলির মধ্যে এটি এখনও বহু পঠিত এবং বহু মানিত রচনা। আজকের দিনে মধ্যবিত্ত উচ্চবিত্ত নারী, শিক্ষিত সম্পন্ন অর্থনৈতিকভাবে স্বাধীন মেয়েদেরও যে এক গভীর অসহায়তা আছে তা তিনি মর্মে মর্মে অনুভব করেছিলেন। তাই 1995-এর লেখা কাছের মানুষ এবং 1914-তে লেখা অর্ধেক আকাশে ফুটে ওঠা চরিত্রগুলোতে তারই প্রতিফলন আমরা দেখতে পাই। এই 20 বছরের ব্যবধানে সমাজে মেয়েদের অবস্থানের তেমন কোন সার্বিক পরিবর্তন হয়েছে কিনা তা প্রশ্ন সাপেক্ষ। কাছের মানুষের শালিনীর মন্তব্য, মেয়েরা যতই ডাক্তার ইঞ্জিনিয়ার হোক না কেন, তাদের বড়দের সমান বা বেশি অর্থই ঘরে আনুক না কেন, তাকে সমাজ চিহ্নিত করবে বউ, মা বা মেয়ে হিসেবেই। অথবা সমান হিসাবে দাবি করতে গেলে ফেমিনিস্টের তকমা লাগিয়ে দেয়, যেমন সত্য। আবার সেই সাথে এও সত্য অর্ধেক আকাশে পারমিতার শিক্ষিত মায়ের মন্তব্য, সংসারের প্রয়োজনে মেয়েরা চাকরি করে, আবার সংসার চাইলে তা ছেড়েও দেয়। আর অসহায় হয়ে পারমিতরা ভাবে জীবনে নিজের মতো করে কিছু করতে ইচ্ছে হয় না, একটা নিজস্ব জগৎ খোঁজার আকাঙ্ক্ষা কি নিছক স্বাদ আহ্লাদ। সুচিত্রা ভট্টাচার্য নির্দ্বিধা সমাজের এই চালচিত্রের মৌলিক প্রশ্ন তুলেছেন। একজন নারীবাদী হবেন বলে নয়, পুরো সমাজের কল্যাণের কথা চিন্তা করে। তিনি দৃঢ়ভাবেই বিশ্বাস করতেন, সমাজ যদি একটি শ্রেণীকে শৃঙ্খলিত করে রাখে তবে সেই সমাজ নিজেকে শৃঙ্খলিত বিপন্ন করে রাখবে। গত বছর তার ডান হাতে আঘাত পাওয়াতে সেটা অচল ছিল অনেকদিন। দৈহিক যন্ত্রণায় তাকে কাতর হতে দেখা যায়নি, কিন্তু লিখতে পারবেন কি না তাই নিয়ে চিন্তিত ছিলেন। সেই আশঙ্কায় তিনি বাঁ হাতে কিবোর্ডে টাইপ করাও প্র্যাকটিস করছিলেন। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর প্রতিঘাত! গত 10ই মে বহুজনের প্রিয় এই মানুষটি চলে গেলেন এই নশ্বর পৃথিবী ছেড়ে। পাক্ষিক সানন্দায় তার লেখা এই মোহময় উপন্যাসটি এখনও ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে এবং আমি তার নিয়মিত পাঠক। প্রতি মুহূর্তে অনুভব করি এই মানুষটির দেবার ছিল অনেক। তার সৃজনশীলতায় আরও যুদ্ধ করতে পারতেন বাংলা সাহিত্যকে, কিন্তু ভবিতব্যকে আমরা ভোলাব কেমন করে? পড়তে পড়তে ভাবি মানুষের দেহ নশ্বর, কিন্তু যে মানুষ সৃষ্টিশীল, অন্যদের জন্য বা সমাজের জন্য কিছু দিয়ে যায় সে বেঁচে থাকবে চিরদিন। সুচিত্রা ভট্টাচার্যও বেঁচে থাকবেন তার সৃষ্টির মধ্যে, তার অজস্র পাঠকের হৃদয়ে। এই প্রতিবেদনের সাথে বাজানো গানগুলিতে কণ্ঠ দিয়েছেন দেবব্রত বিশ্বাস, প্রমিতা মল্লিক ও চিন্ময় চ্যাটার্জি। এই প্রতিবেদনটি তৈরি করতে সাহায্য নিয়েছি দেশ ও সানন্দায় প্রকাশিত সুচিত্রা ভট্টাচার্যের উপর লেখা বিভিন্ন প্রতিবেদনের, তার লেখা বিভিন্ন গল্প উপন্যাস এবং ইন্টারনেটের তথ্য থেকে।
ভরা থা মার মোতালে গোপনে উঠো ফোলে হৃদয়ের নূতন বাণী গোপনে উঠো ফোলে হৃদয়ের নূতন বাণী ভরা ভরা পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে দেয়ালে আলোক রেখা যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে দেয়ালে আলোক রেখা সারাদিন সঙ্গ পানে সুধার ঢালবে মনে পরাণে ভদ্রগণে বিরহে
যাবার আগে দেশের কয়েকটি বিশেষ সংবাদ দিচ্ছি। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। বিস্তীর্ণ অঞ্চল বন্যায় কবলিত হওয়াতে মানুষের বহু দুর্যোগ এবং দুর্ভোগ ভুগতে হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় সড়ক ব্রিজ ভেঙে গেছে এবং ধস নেমে অপরিমিত বাড়িঘর ধ্বংস হয়। বহু জনজীবনেরও মৃত্যু ঘটেছে। শনিবার ভোর 5:20 111টি ছিটমহল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মূল ভূখণ্ডের অন্তর্গত হল। গত 68 বছর অনিশ্চয়তার জীবন কাটাবার পরে এইসব ছিটমহলের বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার তথ্যে জানা গেছে, 51টি স্পটে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে রাজধানীর জনসাধারণ। এর কারণে ঝরে পড়ছে অজস্র প্রাণ অকারণে অসময়ে। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে পথচারীদের অসচেতনতা এবং অনেক জায়গায় জেব্রা ক্রসিং না থাকা। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব এবং উপকৃত হব। মতামত জানানোর ইমেইল হল bangla@gmail.com। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যেখানেই থাকুন সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।